দোসরা ডিসেম্বর 2016 তরজুমান একাবির আরিফুল্লাহ শেখুল হাদিস শেখুল উলামা হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বরকাতুহুমের জুমার পরের মজলিসে অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান।
জুমার নামাজের প্রথম আজান যখন হয়, অন্যান্য নামাজের আজান জুমার আজানে পার্থক্য আছে। অন্যান্য নামাজ পাঁচ ওয়াক্ত নামাজের আজান হলে তখন আইসার জামাতে শরীফ হলে যথেষ্ট, কিন্তু জুমার আজান যখন হয় প্রথম আজান, তখন থেকে বেচা কিনা হারাম, ব্যবসা বাণিজ্য হারাম। কিন্তু আফসোস যে আমাদের এখানে একদম ডাইরেক্ট আমাদের চোখের সামনে দোকানপাট খুলে বসে থাকে সকলে, অনেক আফসোসও লাগে, কষ্টও হয়। এটা এই সময় কি কোনো বেচা কিনা হওয়ার সময় কি? এটা একেবারে এমনটা বেপরোয়া হওয়ার তো কোনো মানে হয় না। মসজিদের সামনে দোকান তা এগুলো খোলা খুলে ফেলে বসে থাকে সব, এই সময় তো দোকানপাট খোলা রাখা যায় নেই, সম্পূর্ণ গুনাহ, এবং বেচা কিনা সম্পূর্ণ গুনাহের কাজ। তো এটা কোরআনের নির্দেশ, যখন জুমার আজান হয় তখন আর কোনো বেচা কিনা যায় নেই। যারা এখানে আসেন তারা একটু ফিকির করেন, ওনাদেরকে বলেন, মহব্বতের সাথে বুঝান, যাতে আজান যখন হয়, আমাদের এখানে আজান হয় তো দেরিতে, তারপরেও দোকান খোলা, এই সময় ইনকাম দিয়ে কি হবে? আল্লাহকে নারাজ করে ইনকাম করার কোনো ফায়দা তো নাই।
ভালোবাসার ভাষা
মুসলমানের জিন্দগির সাদা কাদা ইহুদিদের মতো হইতে পারে না, খ্রিস্টানদের মতো হইতে পারে না, বিধর্মীদের মতো হইতে পারে না। আফসোস যে মুসলমানরা মুসলিম সন্তানেরা আজকে গভীর এই মূল্যবান জিনিসটা বুঝতে পারে না। ইসলামের এই মহান ঐতিহ্য থেকে আজকে মুসলিম সন্তানেরা বহুত দূরে। কৃষ্টি কালচার পোশাক আশাকের ক্ষেত্রে ইহুদিদের জীবন ধারাটাকে প্রাধান্য দেওয়ার ক্ষেত্রে মুসলমানদের বহু সন্তানরা অগ্রগামী নিজেকে দেখায়। এটা লজ্জাজনক, এটা শুধু দুঃখজনক না, ভীষণ লজ্জাজনক। কোশ্চেন কেন এমনটা হওয়া চাই না? পেয়ার নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদেরকে এমন ভাবে সাজাইছেন, সারা দুনিয়ার যে কেউ দেখলে বুঝতে বাধ্য হয় যে মনে হয় যেন পৃথিবীতে স্বর্গীয় দূত। এমনটা মুসলমানদের জীবন দ্বারা, এত ফুলে, এত সুন্দর, এত সুশৃঙ্খল, এত সাজানো গুছানো। হ্যাঁ, অথচ আমরা ইহুদি খ্রিস্টানদের জীবন দ্বারা ফলো করি অনেকে। এ কি তরিকা এটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার বলতেন, তোমরা ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করো না, ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করো না। এখন কদম কদম ইহুদি খ্রিস্টানদের অনুসরণ টেলিভিশনে দেখে, ইন্টারনেটে দেখে এবং পত্র পত্রিকায় দেখে, নানানভাবে সারা দুনিয়াতে এখন হাতের সামনে তো দেখতে থাকে। বিধর্মীরা পোশাক বানায় কেমনে, মুসলিম মেয়েরা একদমই বিধর্মীদের পোশাক আশাক অনুসরণ করে একেবারেই রসাতলে চলে যেতেছে। অসংখ্য মেয়েরা, অসংখ্য পুরুষ ছেলেরা, আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করেন, বুঝ দান করেন। চিরদিন তো এখানে থাকার জায়গা না, এখান থেকে বিদায় হতে হবে। কিন্তু কি নিয়ে, এই সুরত নিয়ে, এই আকৃতি নিয়ে, এই সকল ডকুমেন্টস নিয়ে আমরা দুনিয়ার থেকে বিদায় হবো? আল্লাহ আমাদের ইমানের রঙে, সুন্নতের রঙে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আদর্শের রঙে নিজের জীবনকে রঞ্জিত করার তৌফিক দান করে।
কবিতার নাম উম্মতের মহান পিতা, উম্মতের মহান পিতা। যুদ্ধি সুন্দর চলি জ্ঞানীর আলো দিয়ে, জয় করেছেন বিশ্ব নদী কোমল হৃদয় দিয়ে। যুদ্ধি সুন্দর চলি জ্ঞানীর আলো দিয়ে, জয় করেছেন বিশ্ব নদী কোমল হৃদয় দিয়ে, জয় করেছে বিশ্ব নবী কোমল হৃদয় দিয়ে। যুদ্ধ নহে সুন্দর চোরি জ্ঞানীর আলো দিয়ে, জয় করেছেন বিশ্ব নবী কোমল হৃদয় দিয়ে, জয় করেছেন বিশ্ব নবী কোমল হৃদয় দিয়ে। ভালোবাসা স্নেহ মায়া চোখের পানি দিয়ে, দর্দ ভরা জাদু মন্ত্র দিয়ে, ভালোবাসা স্নেহ মায়া চোখের পানি দিয়ে, দরদ ভরা উপদেশের জাদু মন্ত্র দিয়ে। আল্লাহ প্রেমের আগুন ছড়া দীক্ষা দিয়ে, শুভাকাঙ্ক্ষার ব্যথা পূরণ ভোগের ভাষা দিয়ে, আল্লাহ প্রেমের আগুন ছড়া শিক্ষা দীক্ষা দিয়ে, শুভাকাঙ্ক্ষার ব্যথা পূরণ ভোগের ভাষা দিয়ে, শুভাকাঙ্ক্ষার ব্যথা পূরণ ভোগের ভাষা দিয়ে। ত্যাগ তিতিক্ষা মানব সেবা উদার হৃদয় দিয়ে, জয় করেছেন নিজের সবই উজাড় করে দিয়ে। ত্যাগ তিতিক্ষা মানব সেবা উদার হৃদয় দিয়ে, জয় করেছেন নিজের সবই উজাড় করে দিয়ে। ত্যাগ তিতিক্ষা মানব সেবা উদার হৃদয় দিয়ে, জয় করেছেন নিজের সবই উজাড় করে দিয়ে, জয় করেছেন নিজের সবই উজাড় করে দিয়ে। যুদ্ধ ছিল খোদার দুশ্মন প্রতিহতের তরে, ছিল না তার স্বার্থ ক্রোধ শত্রু ভাব। শুদ্ধ ছিল নীতি ভিত্তিক নহে উন্মাদনা, যুদ্ধে বাঁচিত ন্যায় ইনসাফে অনিন্দ্য মামা, যুদ্ধে বাঁচিত ন্যায় ইনসাফে অনিন্দ্য মামা। চন্দ্রমুখের ফুলের জীবন ফুলের কর্মরীতি, হার মানা তো চন্দ্রকেও তাহার ধর্ম দুটি। চন্দ্রমুখের ফুলের জীবন ফুলের কর্মরীতি, হার মানা তো চন্দ্রকেও তাহার ধর্ম দুটি। বদান্ন তারে মন সাগর এ দেখেছি কভু, অঞ্জলিতে সাগরের ঢেউ দিয়েছিলেন প্রভু, অঞ্জলিতে সাগরের ঢেউ দিয়েছিলেন প্রভু। প্রাণীর শত্রু সোভাহেরি তাহার বিশ্বাসে, বিশ্বাসী হই ছায়া পেল মহান ইসলামে। প্রাণীর শত্রু সোভাহেরি তাহার বিশ্বাসে, বিশ্বাসী হই ছায়া পেল মহান ইসলামে, বিশ্বাসী হই ছায়া পেল মহান ইসলামে, বিশ্বাসী হই ছায়া পেল মহান ইসলামে।
কাফি লম্বা কবিতা মাসা পড়ছে বেচারা হিম্মতের সাথে। মহান রফিক তুমি শোনাবা কিছু? আপনারা যে এত কষ্ট করে মাসাল্লাহ আসা যাওয়া করেন, কিছু বুঝে আসে তো নাকি? হ্যাঁ, আমি আবার এমনটা এখানে চিন্তা ভাবনা তো না যে মুখস্থ আসা যাওয়া, একটা নীতিমালার ভিত্তিতে যাতে আমাদের জীবনটা গঠিত হয়, আমাদের আকাবের উম্মতের সান্নিধ্যপ্রাপ্ত লোকেরা সিরাতুল মুস্তাকিমের বুগুজওয়ালা হইতেন। সিরাতুল মুস্তাকিমের হযরত হাকিম উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভি রহমতুল্লাহ বলতেন যে আমাদের বুজুর্গানের সোহবতে যারা উঠা বসা করেন তাদেরকে আল্লাহ পাক এমন এক নূর দান করেন যার কারণে তারা বুঝতে পারে যে এটা হক, এটা ঠিক, এটা ব্যাঠিক, এটা না হক, কোনোভাবে তাকে আর অন্য পথে নেওয়া যায় না। এই বুজুর্গানের সিলসিলার সঙ্গে বুজুর্গানের সোহবতে উঠা বসার এই এত বড় পুরস্কার আল্লাহ পাক দুনিয়াতেই দান করেন। আমল কম কিন্তু সেটা কবুলযোগ্য, তাহলে তো সে কামিয়াব। আমল সারা দুনিয়া ভরা, একটাও কবুলযোগ্য না, কি কামিয়াবি হল? যেমন বেদাতিদের সম্পর্কে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বেদাতি যারা হয় তাদের ফরজ নফল কোন আমলই আল্লাহ পাক কবুল করেন না। এখন তো সারা জীবন আমল করতেই থাকবে কিন্তু একটা আমলও আল্লাহ তাআলা কবুল করবেন না, তাহলে সে পাবে কি কিয়ামতের ময়দানে? শাস্তি ছাড়া আর কোনো কিছু? অনুরূপভাবে যারা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সাহাবীর প্রতি কটাক্ষ করে অথবা আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সাহাবীর প্রতি যার অন্তরে বিদ্বেষ, তো সে এমন এক মানুষ যে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াকবালুল্লাহু মিনহুম সারফান ওয়ালা আদলান, তাদের ফরজ নফল কোন আমলই আল্লাহ তাআলা কবুল করেন না। নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক। এজন্য আসল জিনিস হল কবুল, আমল থোড়া কিন্তু মাশাআল্লাহ আল্লাহ পাকের নজরে খুব পছন্দের, সে কামিয়াব হয়ে গেল। আর আমল অনেক, প্রত্যেকটা মরদুদ, কোন আমলই আল্লাহ পাক কবুল করলেন না, তো ফায়দা কি হল? কপাল তো পড়ল। এজন্য হজরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বলতেন যে ইখলাস কে সাথ থোড়া সা আমল ভি কবুল হো জাতা হ্যায়। ইখলাস যদি হয়, আল্লাহর খুশির নিয়ত থাকে, একটুখানি আমলও যদি হয় কবুল হয়ে যায়। মুহিউদ্দিন হযরত মাওলানা শাহ আবরার রফসা রহমতুল্লাহ আলাইহি বলতেন, খালি ইখলাস যথেষ্ট না কবুল হওয়ার জন্য, সুন্নাহ শরীয়ত তরিকা মোতাবেক আমল করা চাই, তাহলে সে ইখলাসও কাজে লাগে না, ইখলাসও বেকার, ইখলাসও বেকার। তিনি বলেন যে যেমন একজনের মাগরিবের নামাজ পড়লো মাগরিবের ওয়াক্তের বাইরে ফজরের সময়, মাগরিব পরে ফজরের সময় তো কি ফায়দা হবে? হ্যাঁ না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতলানোর তরিকা মাগরিব পড়ে নিয়েছে, আরেকজনের জোহর পরে আসরের পরে, এ নামাজ হবে? কিন্তু ইখলাসের সঙ্গে একদম আল্লাহকে খুশি করার নিয়তে, আর কারোই কারো খুশি তার উদ্দেশ্য না, অথবা শরীয়তের খেলাফ, শরীয়তের হুকুমের বাইরে কোনো কিছুই ছিল না, কোরআন সুন্নাহর একদম মোতাবেক, খালি ওয়াক্তের বাইরে, যে আমি পড়ব তো আসরের পরে জোহর, এই নামাজ কোন কাজে লাগবে? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের সঙ্গে সেটা মিলে না। অনেক ভদ্রলোকেরা ঈদের নামাজ পড়ে ওই আমাদের সাধারণ মুসলমানদের সঙ্গে, না হয় আগে পড়বে ঈদের নামাজ, না হলে শেষে পড়বে, একদিন আগে দুই দিন আগে, নাহলে এক দুদিন পরে পড়বে। ওনাদের ঈদ আল্লাহ তাআলা আলাদা দান করছেন, মুসলমানদের ঈদ না, মুসলমানদের ঈদ না, ওনাদের দিন। আবার কিছু ভদ্রলোক এটা আবিষ্কার করছে, সৌদি আরবের ঈদের সঙ্গে ঈদ মিলায়, সৌদি আরবের রোজার সঙ্গে রোজাও মিলান নাকি? হ্যাঁ, সৌদি আরবের মাগরিবের সঙ্গে আপনার মাগরিব আরম্ভ হয়, সৌদি আরবের এশার নামাজের সময় আপনার এশা হয়, সৌদি আরবের ফজরের সময় আপনার ফজর হয়। হ্যাঁ, সৌদি আরবের দিন আর আমাদের দিন কি সমান সমান? সূর্য সৌদি আরবে যখন উঠে আমাদের এখানে তখনই উঠে, সৌদি আরবে বাংলাদেশে যখন চাঁদ উঠে সৌদি আরবে উঠে, সৌদির চাঁদ আর বাংলাদেশের চাঁদ সমান। তো আল্লাপাক যেখানে রাখেন সেখানের সে আকাশ, সেই জমিন, সেই পৃথিবীর সঙ্গে আল্লাপাকের হুকুম আকামের সম্পর্ক, কথা বুঝলেন? হ্যাঁ, এই জন্য সৌদি আরবের সঙ্গে তাল মিলানোর কথা কোন কিতাবে লিখছে, কোথায় আছে, কোরআন শরীফের কোন আয়াতে আছে যে সৌদি আরবের সঙ্গে তাল মিলিয়া? সৌদি আরবের সঙ্গে তাল মিলানোর জন্য আল্লাহ তাআলা বলেন নাই, সৌদি আরবের উপরেও ফরজ কোরআনের সঙ্গে তাল মিলানো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সঙ্গে তাল মিলানো। এই সৌদি আরবেই বাস করত তো এক জমানা, সৌদি ছিল না তখন, না এখানে আবু জাহালরা বাস করতো, আবু লাহাবরা বাস করত, কি কথা বুঝলেন? সৌদি আরব কোন ডকুমেন্ট না, কোন দলিল না, কোরআন সুন্নাহ দলিল, আর কোরআন সুন্নাহর ব্যাখ্যা দিবেন উলামায়ে দ্বীন, ওলামায় দিনকে মানতে হবে। এই খামখেয়ালি বলা ইসলাম, এটা দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, দুনিয়াতে লিডারি করা যাবে, মাতব্বরি করা যাবে, ক্যাবলা হওয়া যাবে, ক্যাবলা, ক্যাবলা যান, কত ক্যাবলা যান, জাহান্নামের আগুনে পুড়তে থাকবে, শুনতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, এই জন্য ক্যাবলা হওয়ার কোন দরকার নাই, খাঁটি মুসলমান হওয়ার দরকার। আল্লাহবাক কোরআন শরীফে, কোরআন শরীফে আছে আল্লাহবাক ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন, ইজ ক্বাল লাহু রাব্বু আসলিম ক্বাল আসলামতু লিরাব্বিল আলামিন, হে ইব্রাহিম আমাকে ভালো সুন্দর কামিল ইসলাম দেখাও তুমি, কামিয়াব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বুঝছেন যে ইসলাম মানে যে নিজেকে আল্লাহর হাতে পূর্ণ সঁপে দেওয়া, বললেন যে আসলামতু লিরাব্বিল আলামিন, আমি হে আল্লাহ আপনাকে আপনার হাতে নিজেকে একদম পূর্ণাঙ্গভাবে সঁপে দিলাম, সম্পূর্ণ সঁপে দিলাম। হ্যাঁ, নিজের মস্তিষ্কের অনুসরণ, বুদ্ধিজীবীর অনুসরণ, এটার নাম আদৌ ইসলাম না। এজন্য ইসলামে বুদ্ধিজীবীর কোন মূল্য নেই, ইসলামে কোনো বুদ্ধিজীবী হয় না, কথা বুঝেন নাই? ইসলামী বুদ্ধিজীবী, ইসলামের চিন্তাবিদ, ইসলামের চিন্তাবিদ কি আবার? ইসলাম তো পুরোটা আসমান থেকে আসছে, এখানে চিন্তাবিদ দিয়ে কি হবে? ইসলামের নবী হয়, ইসলামের নবীর সাচ্চা নায়কদেরকে আলেম বলে, ওলামায়ে দ্বীন বলে। হ্যাঁ না, তো ইসলামে এরকম কোন চিন্তা গবেষণা করে ইসলামের আবিষ্কার, এটা ইসলামে অবৈধ, অগ্রহণযোগ্য, সেটা হেদায়তের পথ কিনা ইসলাম। এই যে কিছু লোক আছে যে বাংলা, ইংরেজি, উর্দু যত ইসলামী বই আছে এগুলো পড়ে পড়ে গবেষণা করে, তাহলে ইসলামী এইভাবে গবেষণা করার কোনো ফায়দা নেই। আগে নিজে এলমি জীবন গড়াচ্ছে, আমলের জীবন গড়াচ্ছে কোন আল্লাহ বলার কাছে গিয়ে, যার মধ্যে সুন্দর দিনী জিন্দগি আছে তার সান্নিধ্য জরুরি। যাদের সুন্দর দিনী জিন্দগি তাদের সান্নিধ্য ব্যতীত কোন মুসলমান খাঁটি মুসলমান হইতেই পারে না। কোন মুসলমানের খাঁটি মুসলমান হওয়ার কোন রাস্তা একদম নাই। ইসলামী কথা জানা যাবে, কতগুলো কথা মুখস্থ করা যাবে, কতগুলো আমল জীবনে আনা যাবে, সিরাতুল মুস্তাকিমের হেদায়তের নূর কোশ্চেন জানার নসিব হবে না। সিরাতুল মুস্তাকিমের হেদায়তের নূর পাওয়ার জন্য সিরিফ একটাই পথ, যারা কোরআন সুন্নার এলম ওয়ালা সাথে নূরানি জিন্দগি ওয়ালা কোন কামেলের তরবিয়ত প্রাপ্ত, এদের মাধ্যমেই সিরাতুল মুস্তাকিমের হেদায়তের নূর নসিব হবে। এটাই চূড়ান্ত সত্য, এটাই ফাইনাল। কারো বুঝে আসলো এটাই সত্য, বুঝে না আসলো এটাই সত্য, এই কথা বুঝুন না। যদি কেউ মনে, কেউ যদি মনে করেন না এই এত ওয়াজ বুঝি না, চোষাম নিশ্চয়ই নিম গাছেও ধরবে, আমার নিম গাছ এত সুন্দর, তাজা মজবুত, কি সুন্দর পাতা, দেখতে কত ঢক, তাতে কি নিম গাছে আম ধরবে, কাঁঠাল ধরবে? হ্যাঁ, নিম গাছ, নিম গাছ শুনতেছেন প্রিয় বন্ধুরা? সুপারি বাগান অনেক সুন্দর, তাই বলে ওটা ওখানে কি আম ধরবে? তো আল্লাহ পাক জেলা জেলাল মানবাল শহীদ দিন পয়দা হওয়ার জন্য আল্লাহ রসুল কোরআন ও সুন্নার মধ্যে যে রাস্তা সুনির্ধারিত করে দিয়েছেন, যেটাকে চূড়ান্ত বলছেন, এর বাইরে শহীদ নূরের রাস্তা, কামেল বুজের রাস্তা, হেদায়তের রাস্তা খুঁজলে সেটা পাবেন কিভাবে? পাওয়ার কোনো উপায় নেই। আল্লাহ তাআলা আমাদেরকে কামেল হেদায়তওয়ালা রাস্তা চলার জন্য এবং সমস্ত মুসলমানকে, আমাদেরকে সমস্ত মুসলমানকে আল্লাহ তাআলা কবুল করে। এই এক আওয়াজ, এক পয়গাম, এক কথা নিয়ে সারা দুনিয়ার যেখানে যায় সফর করতেছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কারণ আমরা তো চিরদিন দুনিয়াতে থাকবো না, এখান থেকে আমাদের বিদায় নিতেই হবে, কিন্তু মানুষগুলো যাতে হেদায়তের রাস্তা পেয়ে যায়, সহি রাস্তা পেয়ে যায়। দল করলে আমিও করতে পারি, আমার দলে যে লোক হবে না তা না, আমার দলের সেক্রেটারি, সভাপতি, সহসভাপতি এবং কেসিয়ার ছোট মাপের হবে এমনও না। শুনতেছেন প্রিয় বন্ধুরা? যদি আমি ঘোষণা দিই তিন মাসের মধ্যে দেখবেন যে সারা বাংলাদেশ না সারা দুনিয়া ছাড়িয়ে গেছে আমার দলের লোক, আলহামদুলিল্লাহ। কিন্তু দল করে ফায়দা কি? হ্যাঁ না, মানুষ মরে যায়, তারা কবরস্থানে শুয়ে যায়, কিসের নেতা, কিসের কি? কেবলা তো কবরস্থান। হ্যাঁ, নেতাজি কবরস্থানে শুয়ে থাকলো, এই নেতৃত্বের ফায়দা কি? তার চেয়ে সুন্দর না যে ভাই চলো মুসলমান, সব মুসলমান যাতে ইসলাম কবুল করতে পারেন, দিন কবুল করতে পারেন, এমন এক পথে হাঁটি। এবার লক্ষ্মীপুরও আমি বলছিলাম যে আপনারা মনে করে যারা আমাকে চিনে তারা বুঝতে পারে আমি দল করলে করতে পারি কিনা, তো মানুষ অনেক হাসছিল, কেন সবাই আমাকে চিনে তো ব্যাপকভাবে, অনেক মানুষই আলহামদুলিল্লাহ ঘনিষ্ঠভাবে যান। যাই হোক, কোন এক বাংলাদেশের বিখ্যাত রাজনৈতিক দল বা বিখ্যাত রাজনৈতিক দলের এক টপ লেভেলের লোকেরা দীর্ঘদিন আমার পিছনে এখানে ঘুরছিলেন কয়েক বছর আগে, আমাদের দলের একটা সংবিধান লিখে দেন। তা আমি বলছি যে ভাই আবু জামানা এখন আর সেই জমানা নাই, আবু জামানা মাকা না আবু জমিন আসমা, সেই ভাই অবস্থা এখন আর না, এখন আর পারতেছি না। শুনতেছেন প্রিয় বন্ধুরা? স্মরণ লাগছিল, এমন মানুষ আসছিলেন যে নাও করতে পারি না। তা আমি বলছি যে এখন মুশকিল, আমার সাইকেল অনুমতি ছাড়া করতে পারবো না। কয়েকদিন ঘোরাঘুরি করে খুব নারাজ হয়েছিলেন, খুবই মহব্বতের লোক। যাই হোক, তো বলার উদ্দেশ্য হচ্ছে যে ভাই যে এখন তো আমার শেখ রহমুল্লাহ যে রাস্তা আমাকে বাতলাই গেছেন, যে হযরত হাকিম উল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা শাহ আসাদ আলী থানভী রহমতুল্লাহ মুজাদ্দিদ ছিলেন, বিগত শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন তিনি, আর নবী তো কেউ হবে না মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে, নবীর জায়গাতে মুজাদ্দিদ আসেন, মুজাদ্দেদ উম্মতকে যেভাবে চলতে বলেন উম্মতের সেভাবে চলাই কর্তব্য। মুজাদ্দেদ যে পথে ডাকেন উম্মতে উচিত সে পথে সাড়া দেওয়া, এতে মুজাদ্দেদ এতে উম্মতের জন্য কল্যাণ নিহিত, মঙ্গল নিহিত, নাজাত নিহিত, সফলতা নিহিত। আর এড়ায় চলা এটা ভালো না, বিপজ্জনক। মুজাদ্দেদ আলতে সানিকে এড়াইলে উপায় ছিল না। মোল্লা আলী কার রহমতুল্লাহ মুজাদ্দেদ ছিলেন, ইমাম গাজ্জালী রহমতুল্লাহ মুজাদ্দেদ ছিলেন, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ মুজাদ্দেদ ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রতি শত বৎসরের মাথা আল্লাহ পাক মুজাদ্দেদ পাঠান। যে মুজাদ্দেদ এই দিনের ক্ষেত্রে যা কিছু ভুল ভ্রান্তি এগুলো সংশোধন করে খালেস কামেল সহি নির্ভুল নির্দাক ইসলাম বিশ্ববাসীর সামনে পেশ করেন। হাকিমুল উম্মত সেটা করছেন, সে তালিম তরবিয়ত আছে, উলুম মারে শিক্ষা দীক্ষা সেটা ধরে রাখা, সেটা চর্চা করা, সেটা অনুসরণ করা আমাদের কর্তব্য। এজন্য হযরত থানবী রাহমাতুল্লাহ কিতাবাদি খরিদ করি, সংগ্রহ করি, সংগ্রহে রাখি, পড়ি, নিজের সন্তানাদিকে পড়ে বংশধরদেরকে পরিচয় পরিচিত করার চেষ্টা করি, তাদেরকে বুঝানোর চেষ্টা করি। এবং হাকিমুল উম্মত থানবী রাহমাতুল্লাহ অনেকগুলো কিতাবের বঙ্গানুবাদ করছেন হযরত মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ, তাই না? সেগুলো পড়ার চেষ্টা করি, অল্প পড়ে অল্প পড়ে অনেক ফায়দা, হ্যাঁ না? আল্লাহ পাক আমাদের তৌফিক দেন। মহান রফিক সাহেব একদম নিশ্চুপ কেন? রফিক আজিব ধর অভিমানী বলা, মানে ওরা যদি কিছু না বলি তাহলে মনে মনে কষ্ট নেই, দেখো এতদিন তো আমি চালাইছি এখন আমার কোন মূল্য নেই। কালো মানুষ কিন্তু অভিমানটা দারুণ সুন্দর। আচ্ছা আচ্ছা পানি খেয়ে অনেক কালো মানুষ আছে সুন্দরের চেয়েও বেশি সুন্দর লাগে। হ্যাঁ এমন কথা বললাম কেন? চলো ভাই, এটা কে? সাইদুল গনি, ঠিক আছে দেওর।
মদিনার শুভাশকামী 26 নভেম্বর 2012 রাত 8:36 ঢাকা খানতে নিজে মদিনা আমার চোখে মদিনা আমার বুকে মদিনা ভালো মদিনা আমার চোখে মদিনা আমার বুকে মদিনা ভালোবাসা
মদিনা ভালোবাসা
খালি ঘুরলেই কি কোন আল্লাহ বলার কাছে গিয়ে দিল বানানো চাই, ফের মক্কা শরীফ মদিনা শরীফ যাওয়া চাই, তো ফের মক্কা মদিনার রঙে আলাদা মনে হবে। হাজির মক্কি রহমতুল্লাহ নিকট ভারত থেকে একজন লিখছিলেন হজরতের মুরিদ, তিনি তখন মক্কা শরীফ ছিলেন। হজরত যে আমি নফল হজে আসতে চাই, বললেন যে মিয়া তুমি ভারতে আসো, নিজ এলাকাতে আসো আর ছটফট করতেছ মক্কার জন্য, এটা উত্তম। সেই অবস্থা থেকে থাকবা মক্কা, দিল থাকবে তোমার, সে তোমার দেশে। মানে বড় ব্যবসায়ী ছিলেন, ফ্যাক্টরির মালিক ছিলেন, হ্যাঁ না, ওখানে যাবেন মক্কা শরীফ, হ্যালো, টেলিফোন যোগাযোগ, চিন্তাভাবনা, কথাবার্তা, এই ব্যস্ততা। আফসোস যে অনেক মানুষ আছে যে পয়সা ব্যবসা দুনিয়াকে মুখ্য বানায় ফেলছে, তার আলামত হলো এরা হালাল হারালের পরোয়া করে না, সুদ ঘুষ মিথ্যা ধোকা প্রতারণা ভেজাল সবটা মিলে চলতে অভ্যস্ত। আরে দুনিয়া এইরকম কোন ঠিকানা, এত লম্বা কিসের প্রোগ্রামে কেন? হযরত আল্লামা সৈয়দ সুলাইমান নদভী রহমতুল্লাহ আলাইহি সারা পৃথিবীকে চিনতেন, বুঝতেন, রাজা বাদশাহদের মেধার চেয়ে তার মেধা বেশি ছিল। হযরত মাওলানা সৈয়দ সুলাইমান নদভী রহমতুল্লাহ আলাইহি বড় বড় নেতারা তাকে শ্রদ্ধা করতেন, তাকে দেখলে শ্রদ্ধায় নুয়ে পড়তেন। এসা মানুষ ছিলেন আল্লামা সৈয়দ সুলাইমান নদভী রহমতুল্লাহ আলাইহি, একাই সারা পৃথিবীকে কাঁপায় দিয়েছিলেন। এবং তিনি ছিলেন ভারতের মানুষ, তার মাতৃভাষা উর্দু ছিল, কিন্তু আরবি তার উর্দুর চেয়েও সহজ ছিল, উর্দুর চেয়ে তার কাছে আরবি মজা লাগত বেশি। সে আল্লামা সৈয়দ সুলাইমান নদভী রহমতুল্লাহ তিনি দুনিয়ার মানুষদেরকে লক্ষ্য করে নসিহত করেছিলেন যে বন্ধুরা শোনো, যে হাম এসে রহে ইয়াকে বয়সে রহে, কি সাদা মাঠা কথা, হাম এসে রহে ইয়াকে বয়সে রহে, মহা দেখনা একে কেসে রহে, মহা দেখনা একে কেসে রহে, হায়াতে দো রোজা কা ক্যা আয়েশো গম, মুসাফির রহে জেসে তেসে রহে। ভাই এখানে এইরকম থাকি সেরকম থাকি, একরকম থাকলেই হল, হ্যাঁ, দেখনা একে কেসে রহে, আর পরকাল জীবনে কিভাবে থাকবো সেটা না আমার দেখার বিষয়। হায়াতে দো রোজা কা ক্যা আয়েশো গম, দুই দিনের এই জিন্দগির জন্য এত লম্বা কিসের প্রোগ্রাম, হ্যাঁ, এত বিশাল লম্বা প্রোগ্রাম, নমরুদের জীবন তো না, আমাদের ফেরাউন এবং কারুনদের জীবন তো না, ইমান ওয়ালাদের জীবন গড়তে হবে। হ্যাঁ, আল্লাহর ভালোবাসা ভরা জীবন গড়তে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সুন্দর ছাপ থাকে পুরোটা জীবনের তিলে তিলে, এমন জীবন আমাদের গড়তে হবে মন আল্লাহর কাছে নেওয়ার জন্য, নিয়ে যাওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে দেখানোর জন্য। যা কিছু ভালো ভালো জিনিস করব সবটা আল্লাহ পাককে আমাদের দিকে দেখতে দিবেন, এই পরিস্থিতি আমার জন্য। যা কিছু খারাপ জিনিস করছিল সেটাও আল্লাহ পাক দেখতে দিবেন, এইসব করছো তুমি দুনিয়াতে। পরে আল্লাহ এই খারাপ কাজ যারা করছিল তাদের যাদেরকে মাফ করবেন তো মাফ করবেন, ও তো বুঝবে যে আমি তো জাহান্নামেরই কীট হয়ে গেছিলাম। আল্লাহ পাক সিরফ ক্ষমা করে দিয়েই আজকে আমাকে জান্নাত দান করতেছেন। এই আর শাস্তি দিলে তো বুঝতে পারবে যে আমার কৃতকর্মের ফল তো এটা, আল্লাহ পাক তো কোনো জুলুম করেননি। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন, আগে সুন্দর জীবন গড়ার তৌফিক দান করেন। কিন্তু এটা ক্ষমা চাওয়ার এই আরেক ভয়ঙ্কর ধোকা যে মানুষ মনে করে সুদ ঘুষ মিথ্যা ধোকা সব হারাম গিলতে থাকবো, বলবো যে মাফ করে দেন। এই জন্য আল্লাহ পাক কোরআনের হেদায়াতের আয়াত এবং বাণী এবং শিক্ষা নাজিল করছেন। হ্যাঁ, যে আমরা নিচু জীবন গড়ব আর পরে বলবো যে মাফ করে দেন, বেয়াদব হব আর বলবো যে বেয়াদব হয়েছে মাফ করে দেন। এটা কোন ধরনের হেদায়ত এবং কোন ধরনের ভদ্রতা এটা বলেন? হযরত হাকিম মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে একটা লোক জানে যে আগুনে পুড়ে যাওয়ার পর এই মলমটা অমুক ফ্যাক্টরি থেকে আনা, এটা লাগাইলে এই লোকটা একদম আগের মতো সুস্থ হয়ে যাবে, চামড়াতে কোনো দাগও থাকবে না, চিহ্নও থাকবে না, কষ্ট তো থাকবেই না। তাই বলে কেউ নিজের হাত পা চুলার মধ্যে আগে পুড়ে নিবে? যে কোনো সমস্যা নাই, 10 মিনিট পরে দেখবে আমি ফ্রেশ। হ্যাঁ না, এরকম করবে কেউ? কেন করবে না? তো অনুরূপভাবে আমি তওবা করলে ক্ষমা পাব এবং ফেরেশ জিন্দেগিওয়াল হব, এই চিন্তা করে নিজেকে নষ্ট বানানো আর বেয়াদব বানানো অকৃতজ্ঞ বানানো এটা কিভাবে গ্রহণযোগ্য বলো ভাই? যে মানুষ সাচ্চা মুসলমান হারামের এক বিন্দু সে গ্রহণ করতে পারে না, জীবন দিতে প্রস্তুত ছে, এক বিন্দু হারাম খাইতে হারাম গ্রহণ করতে রাজি না। হারামের পোশাক, হারামের রুই মাছ, হারামের ইলিশ মাছ, হারামের বিরিয়ানি পোলাও, হারামের বিল্ডিং, হারামের বিশাল কোটি কোটি টাকা, হারামের বিশাল ফ্যাক্টরি, এটা একজন ইমানওয়ালার জিন্দিগি হইতে পারে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তির দেহের গোশত তৈরি হয় হারাম ইনকামের দ্বারা, হারাম খাদ্যের দ্বারা, ওই হারাম দেহের কোন ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হয় না। নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। হ্যাঁ, এই দেহের রক্ত প্রবাহিত হারামের পয়সা দিয়া আল্লাহু আকবার সিজদা করতেছে আল্লাহকে। আল্লাহকে যদি তুমি চাও এবং পছন্দ করো তো তোমার দেহে হারামের রক্ত কেন প্রবাহিত হচ্ছে? শুদ্ধের প্রিয় বন্ধুরা, এজন্য প্রত্যেকে পাক্কা এরাদা করি যে জিন্দা থাকবো একদম হালাল খেয়ে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন যে আমি আমার নবী রসূলদেরকে নির্দেশ করছি তোমরা হালাল খাও, তোমরা কিন্তু হালাল খাইবা। ওরে পেয়ারা আল্লাহ, হ্যাঁ না, বাহ্যিকভাবে এটা বুঝাও সহজ না যে নবীদের এখানে কি ব্যাপার। নবীদের ব্যাপার এই যে নবীদের জীবনে হারামের কোন স্পর্শই নেই, এতটা ফ্রেশ তাদের জিন্দেগি। সেরকম ফেরের জিন্দেগি বানানো আমাদের কর্তব্য না? আল্লাহ পাক সেই কথা কোরআনে এই জন্য নাজিল করছেন যাতে বাকি পৃথিবী এটা অনুসরণ করার ফিকির পয়দা হয়, জজবা পয়দা হয় যে আল্লাহর পরে সবচেয়ে শ্রেষ্ঠ তো নবী রসুলগণ, তাদের খাদ্য হচ্ছে হালাল, তাহলে আমরা সেই লাইনেই দাঁড়াই, হারাম আমরা বক্ষণ করবই না। কি হলো লোকদের? মুসলমান কিন্তু সুদের উপরে চলতেছে, মুসলমান ঘুষের উপরে চলতেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ঘুষ খাওয়া, আরে ইন্না লিল্লাহ, কেসা মোয়াবালা। আমি আল্লাহর কসম করে বলতেছি ঘুষের টাকা সুদের টাকায় জিব্বা দিয়ে যাওয়ার সাথে সাথে পুরা দেহ গজবে পরিপূর্ণ হয়ে যায়, গজবে পরিপূর্ণ হয়ে যায়। এজন্য যাদের ইনকাম হারাম তাদের হাদিয়া নেওয়াও জায়েজ নেই। কথা বুঝেন না, আসলে যে কোনো হাদিয়া জাজা কেল্লা, কিসের জাজা কেল্লা? হ্যাঁ, যার ইনকাম হারাম তার পয়সা নেওয়াই জায়েজ নেই। হ্যাঁ, এরকম যদি হয় তার ইনকাম এরকম মিলানো, কিছু হালাল কিছু হারাম মিলানো ঝুলানো, তাহলে যে লোক কারো কোন জায়গাতে হাদিয়া দিবে, মসজিদে দিবে, মাদ্রাসায় দিবে, কোন কারো খেদমত করবে, বলার চাই এটা আমার হালাল খাত থেকে আপনার জন্য নিয়ে আসছি। কথা বুঝলেন? বহু বছর আগে আমার এক বাচ্চা যখন কোথায় ওটা ছোট বাচ্চাদের যে হসপিটালে ভর্তি করে, কি নাম এটা, শিশু হসপিটাল না, ওইখানে ভর্তি ছিল। ওখানে মসজিদে নামাজ পড়তে গেলে আমার কাছে বায়াত, ব্যাংকে চাকরি করে এক অফিসার, ওখানে গিয়ে হাজির একদম নত হয়ে বলতেছে যে এটা আপনার জন্য হাদিয়া। আমি বললাম আপনার ইনকাম তো ব্যাংকের, ব্যাংকের ইনকাম তো হালাল না, হারাম, হ্যাঁ না, তো এটা আমি নেওয়া যায়জ কিভাবে? আপনারা আমার নিকট আসেন আল্লাহর দিন শিখতে, আমার আত্মা যদি গন্ধা নোংরা ময়লা আল্লাহর আজাব ও গজবওয়ালা হয়, লানতওয়ালা হয়, অন্ধকারে ডুবা হয়, তো আমার কাছ থেকে কি শিখবেন আপনারা? আপনারা তো আসেন দুই কথা, দিনের কথা শিখতে, দিনের কথা তো হয় নূরওয়ালা, যে হারাম খাবে তো তার ভিতরে নূর থাকবে কোথ থেকে, বেচারা একদমই জড়সড় হয়ে গেছে, তাই না? পরে বলে যে আমি আগেই বুঝতে পারছি যে সেটা আপনি নেবেন না। তো ফের বলে যে এটা আমি কিছু ছেলেদেরকে অফিস থেকে ফিরলে প্রাইভেট পড়াই, তো ওরা আমার যে টাকা দেয় ওটা আমি আলাদা করে রেখে দিছি, সেই টাকা আপনার জন্য নিয়ে আসছি। ও হো, বেচারা এত মহব্বত করে, এতটা দিনের বুঝ। বললাম ঠিক আছে, ফের সেটা দিয়ে দিছে বেচারা, হোক পরিমাণে কম, কিন্তু হালালের এক জাররা, হালালের এক টাকা হারামের এই হাজার লাখ কোটি কোটি টাকার চেয়ে দাম। হালালের এক টাকা খাইবে সেটা নূরওয়ালা, আল্লাহর খুশিওয়ালা। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ পাক বুঝলেন। ফের ওই একই দোস্ত অনেকদিন পরে সে কি জানে নিয়ে আসছে কত বলি, তো বললাম এটা কি খাবার, এমনি ফল টল কি কি জানি, চাল এগুলো। আমি বললাম এইটা আবার কি জিনিস, তো আমার বুঝতে পারছে ইশারা, কই এইটাও আমার কোন আমার ওই টাকা চাকরির টাকা না, কি এটা? আমাদের বাড়িতে ক্ষেতের ধান বাগানের ফল সেগুলি আব্বা পাঠিয়েছেন আমার জন্য, ওইখান থেকে কিছু আনছি আপনার জন্য, আলহামদুলিল্লাহ ঠিক আছে। কি কথা বললেন? হ্যাঁ, আমার বহুত পুরানো এক মুরিদ, সে শরীয়তপুরের, একদম শুরু শুরুতে যখন আমার মুরিদ এরকম লোকজন ছিল না, ওই জমানায় কুত থেকে ফরিদ, ওই শরীয়তপুরের এক মহিলা মুফতি নজরুল ইসলামের বড় বোন, সে বায়াত হয়েছিল, তো সেই ওর মাধ্যমে, মুফতি সাহেবের মাধ্যমে, তার ভাইদের মাধ্যমে মাঝে 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 কখনো নারিকেল, কখনো কি জানি ছোট ছোট কোনো চাল ডাল অথবা কয়েকটা ২০ টাকা এরকম হাতিয়ার পাঠাইত, কিন্তু সেই ২০ টাকা হারামের কয়েক হাজার কোটি ডলার চেয়ে বেশি মূল্যবান। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এজন্য আমার ভাইরা হালালের জন্য পাক্কা এরাদা করি এবং হারাম থেকে বাঁচি। এবং অনেক মানুষ আছে পয়সা ইনকাম করতে থাকে, আল্লাহর দিনের জন্য খরচের কোন মানসিকতাই নেই, নেশাই নেই। আরে এই কি জিনিস, রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলছিলেন কারোর সম্পদ আমার এতটা উপকার করে নেই যতটা আমাকে উপকৃত করছে আবু বকরের সম্পদ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সম্পদ এমন ছিল, আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের প্রতি অনুমতি ছিল আপনি আপনার ইচ্ছামতো খরচ করেন, রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম নিজের ইচ্ছামতোই খরচ করতেন, হযরত আবু বকরের মাল থেকে যখন যেভাবে ইচ্ছা সেভাবে খরচ করতেন। এই যাও এদিক নিয়ে আসো, এটা বস কাউকে দিতে চাইলে তো দিয়েই দিলেন। এতটা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের প্রতি মানে আল্লাহর প্রতি আল্লাহর দিনের প্রতি উৎসর্গিত ছিলেন। এবং হযরত আবু বকর বলতেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্বের মধ্যে সবচেয়ে তিন জিনিস আমার কাছে অধিক প্রিয়, আন নজরু ইলাই ওয়াল জুলুস বাইনা ইয়াদাই ওয়া ইনফাকু মালি আলাই, আপনাকে এক এক নজর দেখা, হে রসুল আপনাকে এক এক নজর দেখা, সারা দুনিয়ার সবকিছুর চেয়ে আমার নিকট বেশি প্রিয়, আপনার সামনে একটু বসা বসতে পারা সারা বিশ্বের সবকিছুর চেয়ে আমার নিকট বেশি প্রিয়, ওয়া ইনফাকু মালি আলে, আমার ধন সম্পদ আপনার উপর আপনার জন্য খরচ করতে পারা সারা দুনিয়ার সবকিছুর চেয়ে আমার নিকট বেশি প্রিয়। কোরআন শরীফে তো আল্লাহ তাআলা বলছেন ঈমান বালাদেরকে, ইন্নাল্লাহ আস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, এটা ফাইনাল। শুনতেছেন আমার কথা? কোরআন শরীফের তর্জমা করতেছি, কারো হিম্মত থাকলে দাঁড়ায় বলে যে তর্জমা সহি না, ফাইনাল কিসের তর্জমা? হ্যাঁ সাবাস মাওলানা ইন্নাল্লাহ আস্তারা, এটা ফাইনাল চূড়ান্ত যে আল্লাহ পাক তো খরিদ করে নিয়ে গেছেন মুমিনদের জীবন এবং সম্পদ জান্নাতের বিনিময়ে। বিয়ান্নাল্লাহুল জান্নাহ, বাস এই কথার বিনিময়ে যে তাদেরকে দিব জান্নাত, জান্নাত দিব। এজন্য তোমার জান মাল এটা আমার, ঠিক আছে মাওলানা? ঠিক আছে, চলো জান্নাতে যাও। এখন আল্লাহ পাক বলেন তোর জানমাল সব আমার, চল তুই জান্নাতে থাক অনন্তকাল। হ্যাঁ, এর ভিতরে কোন ক্রমে 10 টাকা বাইর করতে পকেট থেকে ঘাম ছুটে যায়, পরে গামছা বাইর করে ঘাম মুছা লাগে, গামছা বাইর করে ঘাম মুছা লাগে 10 টাকা দেওয়ার জন্য। কি এটা ইনসামিও? এটা মুসলমানের জিন্দেগি। মুসলমান তো দিন রাত আল্লাহর দিনের জন্য আল্লাহর জন্য খরচ করতেই থাকবে। গরিব মানুষ হাত পাচ্ছে, তোমার দেওয়ার হিম্মত কেন হয় না? অসুস্থ লোক হাসপাতালে কাতরাইতেছে, হ্যাঁ কিভাবে কেন পয়সা দেওয়ার হিম্মত হয় না? মানুষ না তুমি, মনুষ্যত্ব ভিতরে নাই? এটা একজন ইমানওয়ালার জিন্দিগি এরকম হইতে পারে? তার সামনে এক অসুস্থ মানুষ কাঁদতেছে, হ্যাঁ এক গরিব কাঁদতেছে, এক বিধবা কাঁদতেছে, তোমার তাকে 10 টাকা দেওয়ার হিম্মত হয় না? বাঁচতে থাকে পকেট থেকে নিয়ে, যে 10 টাকার ফাঁকে 2 টাকা কোন জায়গায় লুকে আছে। এই পয়সা ইনকাম করার চেয়ে রাস্তাঘাটে ঠেলা গাড়ি চালানো ভালো। শুনতেছেন প্রিয় বন্ধুরা? ঠেলা গাড়ি চালাও তো পয়সা পাওয়া যায়, ওইটা দিয়েও তো বেচারারা হালাল খায়। কোটি কোটি ডলার কামানোর পরে ঠিক ডলার থাকল ব্যাংকে, আর আমি চলে গেলাম কবরস্থানে, এই ডলার কোন কাজে লাগলো? আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালুকা মা কদ্দামতা, আল্লাহ রসুল সাল্লাহ আলাইস্লামকে তারা বিশ্বাস করে, তারা যেন শুনে, আল্লাহ রসুল সাল্লাহ আলাইস্লাম বলছেন তোমার সম্পদটা যা তুমি আল্লাহর জন্য পাঠায় গেছো, আর মাল ওয়ারিসিকে মা আক্ষারতা যেগুলো রেখে গেছে অন্যদের সম্পদ, ওয়ারিসদের সম্পদ তোমার না সেটা। আল্লাহ রসুল এই ভাষায় বললেন কেন? সেটা ওয়ারিসদের মানে পরবর্তীদের সম্পদ, সেটা আদৌ তোমার না। আর এখান থেকে আরো সুন্দর করে খুলে একদম খোলামেলা বলছেন যে ইয়াকুলু ইবনু আদম মালি মালি, বনি আদম আদম সন্তান বলে কি আমার সম্পদ আমার সম্পদ। কিভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের মন মস্তিষ্ক মেধা চিন্তা মননের এই সংশোধন এবং পরিগঠন করছেন? তিনি বলেন যে ওহাল মিন, মানুষের মাল কি জিনিস, যে তোমার ওহাল মিন মালিকা ইল্লা মা আকালতা ফা আফনাইতা, আর তোমার সম্পদ আমি তোমার বুঝাই বলি কি কি, তুমি খাইলা বস এটা একদম শেষ, এইটা তোমারটা। আর লাগিস্তা ফা আবলাইতা, অথবা তুমি যে পোশাক কিনছো এটা তো পড়লা এমন পরা বস, এটা একদমই পুরানো করে ফেলছে, এটা আর কেউ পড়তে পারবে না, ফা আবলাইতার এই অর্থ এই এটা তোমার। দুইটা পাইলো না, খাইলা পড়লা, আরেকটা কি আও তাসাদ্দাকতা ফা আমজাইতা, আর একটা হচ্ছে তোমার সম্পদ যেটা সেটা হলো আল্লাহর জন্য কিছু দান করলা না, এইটা তো একদম কামের কামই করলা, ফা আমজাইতা। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা তোমার সম্পদ। এগুলো কি, এগুলো এই মদ্যখানের যত সব ঝামেলা, আমাদের এই দেশে এরকম বহু লোক যারা দুনিয়ার থেকে চলে গেছে, তার ধন সম্পদের কুল কিনারা ছিল না, হালাল হারাম সব মিশানো, কিন্তু কবরস্থানে গিয়ে এখন কি হবে, আল্লাহ পাকের নিকট হিসাব কি দেওয়া হবে? এজন্য আমার প্রিয় বন্ধুরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সতর্ক করছেন যে খবরদার, লা তাযুলু কদমা ইবনে আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসআল আন খামসিন, লা তাযুলু কদমা ইবনে আদম, আদম সন্তানের দুই পা কিয়ামতের ময়দানে একটু হেলতে পারবে না যতক্ষণ না তাকে 5টা বিষয় জিজ্ঞাসাবাদ করা হয়। হ্যাঁ আন ওমরি ফিমা আপনা, জীবনটা কোন কাজে ব্যয় করছে বলো, আন সবাবি ফিমা আবলা, যৌবন কোন কাজে ব্যয় করছে বলো, দুইটা হলো আন মালিহি মিন আইন আকতাসাবা, সম্পদ কোন কোন পথে তুমি উপার্জন করছো বলো, ফিমা আনফাকা, আর কোন কোন খাতে তুমি ব্যয় করছো সেটা হিসাব দেবো। চারটা হলো মাজা ওয়ামাজা আমিলা ফিমা আলিমা, যা তুমি জানতা আল্লাহর দিন সম্পর্কে আল্লাহর হুকুম আকাম সম্পর্কে, এর মধ্যে সেই মোতাবেক আমল করছে কতটুকু তা বুঝে আসে। 5টা বিষয়ের প্রশ্ন, এই প্রশ্নের উত্তর দেওয়া হল, আমরা 5টা প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে আমরা এই সফল হইতে পারবো তো ইনশাআল্লাহ। কি খেয়াল আমাদের, জীবনটা আল্লাহ সন্তুষ্টির কাজে পূর্ণভাবে লাগাইতে পারছি আমরা? যৌবনটা আল্লাহ সন্তুষ্টির কাজে নিবেদিত আমাদের? সম্পদ যে উপার্জন হয় সেটা আল্লাহর দিন মোতাবেক, শরীয়ত মোতাবেক সবগুলো আছে তো? সব যেখানে যেখানে ব্যয় হয় সম্পদ, সেটা সম্পূর্ণ ইসলাম মোতাবেক, শরীয়ত মোতাবেক তো? মানে আল্লাহ রসুলের হাতে অনুমোদন এবং দস্তখত করা কিনা সেটা? কি অবস্থা আমাদের? আমার ভাইয়েরা, এসব ব্যাপারে আমরা সাবধান, সতর্ক এবং সচেতন কবে হব সেই দিন কি আমাদের নির্ধারিত করে নিছি আমরা? আর বিলম্ব না করা, এখনই প্রস্তুত হওয়া চাই। হ্যাঁ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নূরওয়ালা আত্মার পরিচয় হল যে আত্তাজাফিয়ান দারিন গুরুর, এ ধোকার দুনিয়া সে পড়বে না, দুনিয়াতে থাকবে, ধোকার দুনিয়ার সঙ্গে সে মিশবে না, ধোকার পথে সে হাঁটবে না। ওয়াল ইনাবাতুইলা দারিন গুরুর, থাকবে দুনিয়াতে কিন্তু পরকাল জীবন গড়ার কাছে ব্যস্ত। ওয়াল ইসতিদাদ লিল মাউত কাবলা নুজুলি, মৃত্যু আসার আগে মৃত্যুর পরবর্তী জীবনকে সুন্দরভাবে গুছানো সাজানোর কাজে সদা ব্যস্ত, সদা তৎপর। ওয়াসুল দাওয়ামান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িল কারীম।
ترجمان اکابر عارف بالله شیخ الحدیث شیخ العلماء حضرت مولانا شاہ عبد المتین بن حسین صاحب دامت برکاتہ میر بنگلہ اردو প্রতিটি বয়ান বিশ্বের যে কোনো প্রান্ত থেকে নিয়মিত নিজ নিজ মোবাইলের হোয়াটস অ্যাপে পাওয়ার জন্য যোগাযোগ করুন এই নম্বরে 01715818069 মুফতি শহীদুসালাম কাসিমি। লাইভ বয়ান শোনার লিঙ্ক mixlr.com/khanka-bd mixlr.com/khanka-bd অথবা www.khankabd.com। বয়ানের গ্রুপে অ্যাড হওয়ার জন্য নিজ নিজ মোবাইলের হোয়াটস অ্যাপ থেকে ভয়েস মেসেজে উল্লেখ করুন নিজের নাম ঠিকানা এবং শুধু বাংলা বয়ানই পেতে চান না বাংলা উর্দু উভয়টাই। গ্রুপে অ্যাড করে নেওয়ার পর আপনার মোবাইলে যাওয়া মেসেজে নট স্প্যামে টাচ করুন, রিপোর্ট স্প্যামে নয়। গ্রুপে বহাল থাকার শর্ত হল আপনার প্রোফাইলে কোনো প্রাণীর পিকচার থাকবে না এবং গ্রুপে কখনোই কিছু লেখা বা বলা যাবে না, লিখলে বা বললে গ্রুপ থেকে রিমুভ করে দেওয়া হয়। এই গ্রুপটা শুধুই হজরতওয়ালা দামত বারাকাতুহুম এর বয়ান পাওয়ার জন্য, নিজেদের মত বিনিময়ের জন্য আদৌ নয়। প্রয়োজনে গ্রুপের বাইরে উপরোক্ত নাম্বারে যোগাযোগ করতে পারেন। নাম এবং নাম্বার পাঠানোর সহজ পদ্ধতি, উপরের মোবাইল নাম্বারটি সেভ করে টাচ করুন অ্যাটাচ ক্লিপে, তারপর কন্ট্যাক্ট, তারপর যে নাম্বার পাঠাতে ইচ্ছুক সে নাম্বারে, তারপর সেন্ড এ টাচ করলেই হুবহু নাম এবং নাম্বার চলে আসবে আমার কাছে।